خارج حركة أنصار الله يتواعد وتوعد الهجمات على الاحتلال في حال نكسه الوعود. هذا الشعب الليبي قانون الرشيد الفلسطيني وارتفاع حصيلة ضحايا المواجهات بالجنوب اللبناني إلى 15 شهيدا وعشرات المصابين. أهلا بكم وإلى التفاصيل. كشفت بحرية وحرس الثورة الإسلامية عن الصاروخ الإيراني الجديد نواب الذي أطلق اليوم دعما للغطاء الجوي لغواصة الشهيد قاسم سليماني وأصاب أهدافه بنجاح. وأعلن قائد القوات البحرية بحرب الثورة الأدميرال عبد الفتاح السيري أن مناورات الرسول الأعظم 19 شهدت إطلاق صواريخ أرض بحر وأرض أرض بمديات مختلفة، لافتا إلى تنفيذ الأنظمة تحت السطية الذكية عملياتها بنجاح. وأضاف السيري أن بحرية حرب الثورة ووزارة الدفاع تصنعان اليوم صواريخ كروز بمدى طويل يتجاوز 1000 كيلومتر باستخدام تكنولوجيا الذكاء الاصطناعي. وتضمنت المناورات اطلاق صواريخ باليستيه من الساحه مع اسقاط طائرات العدو افتراضيه بصواريخ كوثر. اكد قائد حركه انصار الله اليمنيه ان صنعاء تراقب الاوضاع في فلسطين عن كثب متواعدا بتصعيد الهجمات على الاحتلال في حال نكسه الوعود التي قطعها. وشدد السيد عبد الملك الحوثي على ثبات اليمنيين على موقف المساند للشعب الفلسطيني، لافتا لضرورة تقديم الدعم للمقاومين الفلسطينيين ومساندتهم. وانتقد الحوثي دعم بعض الاطراف من الامة امريكا والكيان الاسرائيلي، مضيفا ان الولايات المتحدة فرضت المحكمة الجنائية الدولية عقوبات وانها لم تعد تحترم القضاء الدولي كما تدعي. حمل المكتب الإعلامي الحكومي في غزة الاحتلال المسؤولية التداعيات الإنسانية الخطيرة الناتجة عن رفضه الالتزام باتفاق وقف إطلاق النار. واعتبر المكتب الإعلامي استمرار إغلاق محور نفس سليم مسألة تفاقم الوضع الإنساني سوءا في القطاع، مشيرة إلى مواصلة الكيان سياسة المماطلة ورفض الالتزام بتعهداته بالرغم من إيفاء المقاومة بتعهداته المتمثلة بتسليم المجندات الإسرائيلية. وحول تعطيل واضح من قبل الاحتلال الصهيوني لاتفاق وقف إطلاق النار في غزة نتوقف هذا التقرير.
تعطيل واضح من قبل الاحتلال الإسرائيلي لاتفاق وقف إطلاق النار. وصل منع عودة النازحين إلى جنوب الشمال أشهر إلى شبه حسب اتفاق المتفقين. أكد المقاومة الإسلامية في حماس حملت إسلامية مسؤولية التعطيل في تنفيذ النظام، وأكدت متابعتها مع الشرطة بكل مسؤولية التوصل إلى حل يقضي إلى عودة النازحين. مناقشة وبيان قالت إنها تتابع مع الوسطاء منع الاحتلال عودة النازحين إلى الشرطة ملفت المقاومة الراضية عن اتفاق وقف إطلاق النار، مشيرة إلى أن الاحتلال لا يتلقى بشريعة المؤشرة باليهود. رغم أن حركة أبدت إطراعاتها على قيد الحياة وأعطتهم الضمانات اللازمة للمستاجر، هذا ويصف عشرات الآلاف من النازحين في طوابير صغيرة على شارع صلاحية. إن قرار إسرائيلي بالعودة إلى بيوتهم شمال قطاع غزة حسب الانخفاض المبرز يظهر أهالي قطاع غزة انسحاب جيش الاحتلال الإسرائيلي الذي كان من المقرر أن يتم الساعة الثامنة صباحا.
فلسطين الخامس
عبر شارع الرشيد بين فصائل من شارع صلاح الدين فقد طرف عن اطلاق اطلاق النار بين فصائل مقاومه وكيان الاحتلال.
أفادت وزارة الصحة اللبنانية بارتفاع حصيلة ضحايا مواجهات أهل الجنوب مع قوات الاحتلال إلى 15 شهيدا وعشرات الإصابات. مصادر محلية أكدت دخول أهالي جسر الجبل وطير حرفة وحنين بلداتهم لافتة إلى انتشار الجيش اللبناني في عيسى الشعب بعد تراجع وحدات الكيان ووصول الأهالي إليها، وفيما تراجعت قوات الكيان إلى أطراف عترون بعد تقدم الأهالي، زعم جيش الاحتلال أنه سيعيد تحديث الأماكن التي يسمح لسكان الجنوب بدخولها. وكان الاحتلال حذر الأهالي من العودة لمناطقهم بخرق فاضح اتفاق وقف العدوان بعد انتهاء المهلة المحددة لبقاء قواته، ليقابل التحذير بعودة حاشدة للبنانيين. كما وشدد الرئيس اللبناني جوزيف عون على أن سياسة البلاد وهذه قضية غير قابلة للمستوى، مشيرا إلى متابعة أحداث التنوب على أعلى المستويات. من جانبه أكد رئيس مجلس النواب نبيه بري أن كيان الاحتلال يمعن في انتهاك السيادة اللبنانية وخرق بنود اتفاق وقف العدوان. وفي سياق متصل طالب رئيس حكومة تصحيف الأعمال نجيب ميقاتي الدول الراعية للاتفاق بردع الكيان الغاصب وإجباري على الانسحاب، محذرا من مواقف هذا الخروج وعدم تطبيق القرار الأممي 1949. استشهد شاب وطفلة فلسطينيين برصاص قوات الاحتلال الصهيوني في الاقتحام جنين ومخيمها لليوم السادس على التوالي. وذكرت وسائل إعلام فلسطينية أن الاحتلال فجر أكثر من 20 منزلا في مخيم جنين وهدم عددا من المنازل والزرافات مع احتمال وجود شهداء تحت الأنقاض، كما ودفعت قوات الاحتلال بتعزيزات عسكرية إضافية نحو مدينة جنين ومخيمها. ثم تواصل آليات الاحتلال تمركزها في محيط مستشفى جنين الحكومي وتعرقل دخول وخروج المواطنين إليه. وأخيرا أكدت وكالة الغرفة تشكيل اللاجئين الفلسطينيين أنور وهم الوضع الإنساني في شمال الضفة الغربية تدهور بشكل خطير في الأسابيع الأخيرة. الوكالة الأممية أوضحت أن تصعيد الاحتلال في الضفة والأوضاع الأمنية غير المستقرة دفع بالعوائل الفلسطينية إلى النزوح القسري من مخيم جنين وبشكل شبه كامل. ختام النشرة على الرئيس حرصت الثورة الإسلامية يؤكد نجاح مناورات الرسول الأعظم وتحقيق أهدافها. صائد حركة أنصار الله يتواعد بتصعيد الهجمات على الاحتلال في حال نكفه الوعود. وارتفاع حصيلة ضحايا المواجهات بالجنوب اللبناني إلى 15 شهيدا وعشرات المصابين. يا من الله
وذكرت فلسطينية بوشكين في الجنين شكل بعض الإسرائيلي شمال بريدي عرأي بطس المياشي فلسطيني تبهش شهيد زاد فلسطيني شاست بانترون الوجانية شنی بار گفت داده جنینی ملالت شخد گرام تلاشی جنگل شما ایک اسرائیلی شنال لائل محمد آیمان الخطیب کامل شیشوکی بار خیلی گولی کنی امیتر آخوت آبوسلی تاکه فلسطینی ریڈ کریسنٹ سوسائیٹی را ایمبولنسی کوری هشپتر نیر پورت مرد تخواد تایمز از اسرائیلی شیدی بیرون ملکوت سه رو بی جنی شما لائل شمتان شم بابا ماو آخوت آبوسن تبیتر ইসরায়েলের বিশেষ বাহিনী শনিবার সন্ধ্যাকে জোর করে অন্তরায় প্রবেশ করে এবং একটি বাড়ি বাহিনীর চারপাশে পাশে স্নাইপার মোতায়েন করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজাকে পরিষ্কার করার জন্য ফিলিস্তিনিদেরকে মিশর ও জর্ডানে স্থানান্তর শনিবার এয়ারফোর্স ওয়ানে আরোপ করে ট্রাম্প বলেন ফিলিস্তিনিদের
গাজার
জনগণের ويشتمل على الإخبار نشيده البدن وأشعاره الفداء يشعر كلامه في إنهاد العمل ولا يتعشم سلامه ونشعر عنه يناره بالعرق في سنوات الفتاة ولا يعرف الكسل أو الكمل
يخذ بعد إسرائيل الجنة 2000 باوند وجنر عمر اكتز ثبت وجنة عبر اكتب السنوات جمرة غزة قطقر بإسرائيل وعروكي وغرف শ্রোতাবন্ধুরা বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকতে সবাইকে
টানা পঞ্চম দিনের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বর্বর আক্রমণ অব্যাহত রাখে। টানা পঞ্চম দিনের মতো দখলদার ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সন্ধ্যায় গাজা যুদ্ধের মতো একই ধ্বংসাত্মক কৌশল ব্যবহার করে জেনিন শহর এবং পশ্চিম তীরের উত্তরে অবস্থিত শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রাখে। পার্টুডের মতে জেনিনের মেথলন শহরে ইসরায়েলি হামলার সময় বেশ কয়েকজন আহত হয় এবং ওই এলাকায় তীব্র সংঘর্ষ ঘটে। একই সাথে দখলদাররা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তাদের সামরিক প্রবেশ জোরদার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দির বাড়িতেও হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দির বাড়িতেও হামলা রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা যুদ্ধে তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল আইজ্যাক বারি এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাসের মোট শক্তির 10% কম ধ্বংস করতে পেরেছে এবং ইসরায়েলি সেনা কর্মকর্তারা সত্য বলতে ভয় পাচ্ছেন। আইজ্যাক বারিক আরো বলেন, ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারেনি এবং হামাসের মতো খুব দ্রুত একটি সামরিক শক্তিকে ধ্বংস করতে পারেনি। তাই হামাসকে ধ্বংস করার দাবি করে আমরা যেসব আনন্দ ও বিজয় উৎসব পালন করছি তা অর্থহীন। গাজা যুদ্ধে পরাজয়ের পরিণতি ইসরায়েল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এখনো তা করে বেড়াচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে ইসরায়েলিদের অধিকাংশই বিশ্বাস করেন যে 7 অক্টোবরের আলাক্সা তুফান অভিযানের ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। ইসরায়েলি সংবাদপত্র মাহারিফ কর্তৃক পরিচালিত একটি জরিপে দেখা গেছে 62% ইসরায়েলি বলেছেন যে 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহু দায়ী। ইহুদিবাদী সরকারের উপর যুদ্ধের পরাজয়ের ঘনীভূত হতে পারে। তখন আল জাজিরার তথ্যে শহীদ সিনওয়ারের আর্থিকতা প্রকাশের পর ইসরায়েলি মিডিয়াতে বিষয়ের সৃষ্টি হয়েছে। আল জাজিরার এই প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ইসরায়েলি টিভি চ্যানেল তুফান অভিযানের আগে হামাসের কাছে প্রয়োজনীয় তথ্য এবং প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে আল জাজিরার প্রকাশিত এই ইহুদিবাদী গণমাধ্যম আরো জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে দেখানো হয়েছে যে সিনওয়ার রাফার একটি বাড়িতে মানচিত্র পর্যালোচনা করছিলেন যেখানে আগে সেনাবাহিনী মারিফ সংবাদপত্র আরো লিখেছে আল জাজিরা কর্তৃক সম্প্রচারিত তথ্যচিত্রটি এটা নিশ্চিত করে যে সিনওয়ার যুদ্ধের সময় রাস্তায় থাকতে ভয় পান।
রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে দেখুন আমাদের সোশ্যাল মিডিয়া। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্ক হল ওয়েবসাইট থেকে লাইভ শোনার ফেসবুক লাইভে আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firstbn। এই লিঙ্কটিও আমাদের নিয়মিত পাবেন ইরান রেডিও .ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও
গাজায় ইসরায়েল আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাক্সা তুফান অভিযান চালানো হয়েছিল। ইহুদিবাদ ইসরায়েল ও ফিলিস্তিনি বিরোধীরা যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে পশ্চিম মনে করছে ইসলামী প্রতিরোধ। বাংলাদেশে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে গুলির নির্দেশ র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতার করে রাজধানী নয়াদিল্লি সহ ভারত জুড়ে উৎসব মধ্য দিয়ে 76তম প্রজাতন্ত্র দিবস এবারও দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লি। আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে সবার আগে তিনি সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ান এ সফর করার সময় শরীফ সাংবাদিকদের সঙ্গে তার প্রথম সফর সৌদি আরবে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর ব্রিটেন। সাংবাদিকদের ট্রাম্প জানান আমেরিকার কাছ থেকে $100 কোটি পণ্য কিনতে রাজি হয় তিনি এর আগে সৌদি আরবে। পরবর্তী পরিবেশন
Ռուսաստանի ֆինանսական ազդեցության փլուզումը Հայաստանի քաղաքացիների ֆինանսական ազդեցությունը Ռուսաստանի ֆինանսական ազդեցությունը Ռուսաստանի ֆինանսական ազդեցությունը քաղաքական եւ տնտեսական ճնշում Մոսկվան
جعفری جوزانی کاری آرگیوزانی شیخ راه محمد کارسون طیارات
موضوع
ایرانسی قولیجی سوحاس جعفری جوزانی اینوارداشو کمپولوگون ماجستان سیکون چوبستاتسن امیلی برمیاتیان نامیم سان فرانسیسکوی پیتاکامانسانان امیلان قاریران سیسن کارچامیتراش فیلمدی مکارهان ما ریجیسوری فورتن اوچون دیر آرون احامانسانان دا سواندل یف کنوان استیبوتوی پیتاوار سران دکارهانات فیلمریت Նրանքյան պատի հետևում, իրան ուջեր ֆիլմերը և կամու աչկերում հերուստը սերիալ։
Մասում Ջեֆարի Ջոզանին համարվում է հեղափոխական իրանի կինոյի առաջամարտիկներին, ում սարը ճանապարհները հեղարվեստական ռիֆմը իրանական հետ հեղափոխական կինո ներկայացրեց միջազգային փառատոներում։ Այս ֆիլմով իրանի կինո արտադրությունը դուրս եկավ երկրի սահմաններից ու հայտնվեց համաշխարհային աշխարհ։ Սարը ճանապարհները հեղարվեստական ռիֆմը հայտնի է որպես կամուրջ արևելքի ու արևմուտքի միջև։ Սակայն Ջոզանի
Ամենից ֆիքսում է դասախոսի կարողությունը, այսինքն դասախոսի կնման է կենտրոնը, ոչ մի պատկեր երբեք չի կարող դիտեսանքը բավարարել, այն հնարավոր է նրանով անել տարբեր ձևերով եւ տարբեր ոլորտներով, ժամանակին հանգամանքներով,
ارشاد قاره بره
آرنج جواب
اولیات
مثلا نشانات میتونه اینا
اسونه تهرانی اما سرانی پروفسور نشون میده فیلمی رژیسوری حاجو پله تا هر استادی قاره ارنج جواب چون ایران کان اسونه میشن با ավանդական ժամանակակիցի հին կյանքի որ ժամանակակիցի ֆիլմը նկարահանելիս ռեժիսորը եղել է 37 տարեկան ֆիլմի ռեժիսորին օրինակ սցենարիստին հաջողվել է ճիշտ ներկայացնել ժամանակակիցական պայմանները եւ հետաքրքրությունը հեռացնել ողին աշխարհին դիտելիս հասկանում ես որ ֆիլմի ներկայացված է մի քանի դիսկուրսների եւ նարատիվների պատերազմ ժամանակակից պատմության մեջ ավանդություն եւ ժամանակակիցի միջեւ
وتملا هذه الحجوة الكبيرة بين الشطرين المستثمرين طبعا هذه الحصانة تتطلب مواجهة أمة مسلمة واجهة أمة كافرة واحدة تدبرون بعضهم أولياء بعض
Այսօր այս ֆիլմի մասին ասում, երբ որոշեցի նկարահանել քարե արդյունքի ֆիլմը, ինձ հայացքն է դել տարիներ
շարունակ
ավանդույթի արդիականության պատերազմը, որ ժամանակներում ձևավորվում են նոր ավանդույթներ եւ մենք ստենալու ենք դրանց այնպես է մնալու կարծես կյանքը
Հակասություններն անում է ըստ իր քաղաքական օրենքների մշակումը միշտ էլ եղել է, քանի որ այն ժամանակ շատ ավելի քիչ էին մտածում այն մասին։ Մենք օրենքի կողմնակից ենք եղել, որ այն ուսումնասիրել արժանապատվությունը հետևել։ Հարցը առաջանում թե պատերազմը դա հակադրությունը պատերազմի արդեն ծախսում է։
Ավանդական ժողովրդական
ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողովրդական ժողով
Afganistan Cumhurbaşkanlığı bugün öğleden sonra Dışişleri Bakanı Zekriya Kılıç ile Taliban Yönetim Kurulu Başkanı Mullah Hüseyin Hasan Abdülhamid'le gerçekleşen görüşmede Mısır'a yatırılan en önemli noktaları içeren bir rapor yayınlandı. Irakçı bu görüşmede İran ile Afganistan arasındaki tarihi dini ve ekonomik ilişkileri değinerek 40 yıl sonra Afganistan'da gelen genel bir yuvarlansamlar olmasından memnun ediyorum. Diplomatların yüksek seviyede kabul edilmesi ve ilişkilerin korunması İran'ın İslam emirliğiyle sağlam ilişkiler kurduğunun göstergesi gerekir. Dışişleri Bakanı Irakçı İran'ın hiçbir zaman Afganistan'dan gözle batmayı sıkıntı olmadığına soruyarak su meselesinin çözümü için İran ve Afganistan arasında insanların bilmem nesine mücadelesi haklarla uygulayı sakın istiyoruz. Meselesine dikkat çekiyoruz. İran'ın güvenliği ve istikrarı Afganistan'ın güvenliği ve istikrarına bağlıdır ve Afganistan'daki son gelişmeler bize İslam emirliği ve işbirliğinin yolunda genişletilmesi gerektiği sonucunu verdikleri olarak çeyiz. İran'da bir Afgan mültecilerin sorunlama ve su meselesinden devir bu iki mesele işbirliğinin genişletilmesine yol açmalı ve İran, Afganistan'da kaçak göçmenlerin geri dönüşünün insanlı bir şekilde yönetilmesine kararlıdır dedi.
Her düzeyde öğrenci ve öğretim üyeleri arasında değişim sağlamak
Hamad ve İslam ülkelerinin üniversiteler arasında bilimsel işbirlikleri için altyapı oluşturmak olarak sıralanabilir. Bu konferansta İran ve Irak üniversitelerinde 200'den fazla bilimsel işbirliği protokolü imzalandı. 200 başarılı Iraklı öğrenci için burs verilecek ortak eğitim programları düzenlenmesi ve İran üniversitelerinin Irak'ta şubeler açması kararlaştırıldı. İran Bilim, Araştırma ve Teknoloji Bakanlığı Uluslararası Bilimsel İlişkileri Merkezi Başkanı Umid Rezaifer, 2. İran Sırak Bilim Haftası hakkında şu detayları verdi. Geçen yıl Meşhed'de İran ve Irak Üniversitelerin katılımıyla gerçekleşilen ilk bilim haftasının devamı olarak yaklaşık 40 üniversite ve 15 İran Bilim ve Teknoloji Parkı Araştırma Merkezi Irak tarafının ev sahipliğinde Kerbela'da yer aldı. Rezaifer'e göre bu toplantının anlamı önceki protokollerin takip edilmesi, yeni ihtiyaçlar ve imkanlar, bilimsel ve teknolojik etkileşimler, öğrenci değişimi, öğretim üyeleri için çalışma fırsatları ve ortak araştırma projelerinin paylaşılmasıydı. İran heyeti Belarus Cumhurbaşkanlığı seçimlerini uluslararası gözlemci olarak izlemek üzere Minsk'e gitti. Sahab'ın İslam Ajansı'na dayandırdığı haline göre, İran İçişleri Bakanlığı Seçim Komisyonu Müdürü Muhsin İslami, Belarus yetkililerinin daveti üzerine İran Seçim Komisyonu'nun gönderdiği heyetle birlikte bu ülkenin devlet başkanlığı seçimlerini izlemek üzere Minsk'e gitti. Belarus Merkez Seçim Komisyonu tarafından yapılan planlamaya göre İran'ı gözlemci heyet başkan sürecini seçim merkezlerini ziyaret ederek Belarus Cumhurbaşkanlığı seçim sürecini yakından takip edecektir. İslam İran 1979 İslam devriminden sonra 72'den fazla seçim düzenlemiş ve seçimlerin organizasyonu ve denetimi konusunda çok büyük bir yetenekler kazanmıştır. Güney sakinleri bugün ordu ve siyasi güçlerin desteğiyle işgalcilere karşı kararlı ve edilmiş sahneleri sergileyerek İsrail'in planlarını alt üst etti. Sahab'ın Fars Haber Ajansı'ndan naklen verdiği habere göre İsrail işgal ordusunun Lübnan'ın güneyden çekilmesi için verilen 60 günlük sürenin
siyasi tafsirat
sınır bölgelerindeki şehir ve köyleri İsrail askerleriyle karşı karşıya gelme riskini umursamadan evrene dönmeye başladı. Bu adımlar Siyonistlerin mevcut durumu kabul ettirme pompasını engellemek istediler. Ancak Siyonist askerler sabahın erken saatlerinden itibaren sınır bölgelerine dönen Lübnanlı sivillere ateş açtı. Lübnan Sağlık Bakanlığı şimdiye kadar 4 Lübnanlı sivilin İsrail işgal güçleri tarafından şehit edildiğini ve 31 kişinin yaralandığını açıkladı. Bölgeden gelen görüntüler arasında İsrail tanklarının El Adisa kasabasındaki sivillere ateş açtığı anlarda yer aldı. Halk evlerine dönmeye çalışırken Siyonist askerlerin saldırısına maruz kaldı. Ayrıca Lübnan'ın güneyinde Yarun bölgesinde sivilleri kurtarma ve evlerine girmelerini engelleme yönelik İsrail askerlerinin çabalarının başarısız olduğunu gösteren görüntüler yayınlandı. El Fayyad Lübnan parlamentosundaki direnişe sadakat grubu üyesi olarak yaptığı açıklamada kefalkili halkı yaralanan birçok kişiye rağmen şehirlerine girmekte ısrar ediyor dedi. Fayyad ayrıca şu ifadeleri kullandı. Tarihi saatler yaşıyoruz. Güney Lübnan'ın sakinleri düşmanın oluşturmaya çalıştığı denklemi bozdu. Başbakan Necip İlahi ateşkes anlaşmasını denetleyen uluslararası güçleri İsrail'in Lübnan'a yönelik saldırılarını durdurma yükümlülüklerini yerine getirme çağrısından bulundu. Lübnan Cumhurbaşkanı Joseph Kahn, Lübnan'ın güney sakinlerinin zahmetini kutladığını belirterek, Lübnan'ın egemenliği ve toprak bütünlüğü pazarlık konusu değildir. Bu konuyu en üst düzeyde takip edeceğim ve halkımızı da haklarımızı garanti altına alacağız dedi. Lübnan'da hükümeti kurmakla görevlendirilen Nawaf Selam ise orduya güven duyduğunu ve Lübnan'ın güvenliğinin güvenli bir şekilde evrene dönmesini sağlayacaklarını belirtti. Lübnan Meclis Başkanı Nebih Berri, İsrail'in Lübnan'ın güneyinden sivilleri öldürmesini, İsrail'in Lübnan'ın egemenliğini ihlal etmek ve ateşkes anlaşmasını çiğnemek konusunda ısrarını kanıt olarak değerlendirdi. Nebiveri ateşkes anlaşmasını denetleyen ülkelerden İsrail'in işgal edildiği Lübnan topraklarından derhal çekilmeyi zorlamalarını talep etti. Lübnan Yüksek Şii Konsey Başkan Yardımcısı şehitlerin hatifli, bugün yaşananları Lübnan halkı ile ordunun birlikte yazdığı tarihi bir gün olarak nitelendirdi. Fransa'nın başkenti Paris'te halk, mazlum Filistin halkına destek vermek ve Gazze Savaşı'ndan sığınma peşine işleyen suçları kınama amacıyla gösteriler düzenledi. Sahab'ın Mel Haber Ajansı'na dayandırdığı haberinde gösterikleri Siyonizm karşıtı protestolarda işgalci İsrail ordusunun Gazze şeridini yönelik saldırılarını kıradığını ve uluslararası toplumun bu rejimi işlediği virüslere karşı harekete geçmeyi çağırdığını aktardı. Amerika'nın tam desteğini alan Siyonist rejim ordusu 7 Ekim 2023'te Gazze şeridinde Filistin halkına karşı bir soykırım operasyonu başlattı. En ağır hava saldırılarını düzenleyerek yasaklı ve konvansiyon dışı silahlar kullandı. 15 Mayıs'tan kapsamlı sonucu 47 binden fazla 25 Ocak'ta Filistin denizciyle ateşkes anlaşmasını kabul Filistin İslam liderinin şarkıda Hamas'ın şehitler, esirler ve yaralılar bürosu başkanı Gazze'nin yenilmez olduğunu vurgulayarak son Filistinli esirin özgürlüğüne kavuşana kadar direnişin süreceğini belirtti. Sahab'ın İRNA Haber Ajansı'na dayandırdığı haberinde Zahri Cabbari'nin Kahire'de sürgünden dönen özgür esirlerin karşılanmasız sırasında yaptığı konuşmaya yönelikti. Cabbari, Filistinli esirlerin esir takası anlaşmasıyla serbest bırakılmasını, Filistin halkının iradesi ve cesur direnişi için tarihi bir zafer konusu yönelikti. Cabbari'nin bir savaşı Filistin halkının hukukları, İsrail rejiminin ilçesinden sürgün olabilecek gece sahip olduğunu gösterdi. Gazze'nin ilden inşasının halkın direnişini ve büyük fedakarlıklarına sadakatin bir göstergesi olduğunu belirterek İsrail askerliği ve bulunan Filistin'in esirini seslendi ve direniş son esir serbest bırakmasına kadar geri adım yapmayacaktır dedi. İsrail'in başarısız olduğu hedefleri esir alınan İsrailli askerleri askeri operasyonlarla kurtarmak, Filistin İslami Direniş Hareketi Hamas'ı ortadan kaldırmak, Gazze şehrin askeri gücünü ve rekabet kapasitesini yok etmekti. Ayrıca anlaşması, İsrail'in askeri gücünü yürürlükte. İsrail işgal güçleri üst üste 6. gün Batı Şeria'nın kuzeyindeki Cenni yurtdışı kampına saldırdı. Sahab'ın İRNA Haber Ajansı'na dayandırdığı haberinde İsrail'in Zeynep Abdullah'dan yaklaştığı operasyon kapsamında Cenni kampına yönelik saldırdı. Filistin Sağlık Bakanlığı'na göre 2,5 yaşındaki Filistin'in kız çocuğu Zeynep Abdullah'ın emekliliği vardı. İşgalci İsrail işgalinin Cenni'nin şüpheler 3 günü
فده توقع حتی ده تحاضر شد چی ده امام خازم علیه السلام بطیر بزرگوار شخصیت تر کلون پوری پا بند که وزنگی او بالاخره ده هقا بزرگوار ده مقام و ایسیت او نفوت سخد او بیاری که
هقا
چه چی ده امام خازم علیه السلام ده شهادت سبب شد لزالی مباچایان سرده هقا بزرگوار
İran İslam Cumhuriyeti Dışişleri Bakanı Seyyid Abbas Kararı değilleri dün gerçekleşen Afganistan hem İran ve Afganistan için hem de bölge ülkeleri için büyük bir önemi sahip olduğu bir dönemde Kabil'e verdi. Seyyid Abbas Irakçı ile beraberindeki heyet bugün Kabil Havaalanı'na varışında Afganistan Dışişleri Bakanı yetkilileri İran Büyükelçiliği gelişme temsilcisi ve İranlı diplomatlar tarafından karşıladı. Seyyid Abbas Irakçı Afganistan geçici hükümetiyle görüşmeler yapmak üzere Kabil'e gitti. Bu bir günlük ziyaret sırasında Afganistan geçici hükümetiyle ortaya çıkanlar doğrultusunda çeşitli konular ele alındı. Irakçı bu ziyarette İran'ın bir ortak ekonomik analiste eşlik etti. Bu Seyyid Abbas Irakçı'nın İran İslam Cumhuriyeti Dışişleri Bakanı olarak Kabil'e yaptığı ilk ziyaret. Afganistan geçici hükümetiyle İran arasındaki ekonomik ve siyasi ilişkilerin gelişmesi için bir fırsat yaratabilir. İki ülke 1000 kilometreden fazla ortak kara sınırına sahiptir. İran Dışişleri Bakanı'nın Afganistan'a yaptığı bu ziyarette ekonomik alandaki yeni fırsatlar tanımlanarak ikili işbirliği arttırılabilir. Ayrıca İran'ın Afgan mültecilerine ilgili talepleri de Irakçı ve Afgan hükümeti yetkilileri arasında görüşülen önemli konulardan biridir. Kabil'deki siyasi görüşmeler İran ve Afganistan arasındaki siyasi, kültürel ve ekonomik ilişkilerin geliştirmesine yönelik olacaktır. Bu sırada Tahran ve Kabil'in ekonomik gibi çeşitli alanlarda ortak işbirliği bulunmaktadır. Son günlerde İran'ın doğusunda bulunan Duvarun sınırının İran ile Afganistan arasındaki ana mal ve yolcu geçiş noktalarından biri olarak özel ticaret ve siyasi sanayi bölgesine dönüştürdüğü duyurulmuştur. Bu gelişme, sınır altyapısının genişlemesi ve ticaretin arttırılması için bir temel sağlayabilir. İran İslam Cumhuriyeti yetkilileri ayrıca Sistan ve Beluçistan eyaletindeki Çabahar Limanı'nda altyapı oluşturarak, Afgan tüccarlara özel teşvikler sunarak, mallarını Çabahar üzerinden Kabil ve diğer Afgan şehirlere taşımalarını teşvik etmeye çalışmaktadır. İran hükümeti ülkesinin doğusunda demir yolu hattını tamamlayarak ve Harat demir yolunu İran'ın merkezi demir yolu hattına bağlayarak Afganistan'a deniz yoluyla erişimi sağlamayı hedeflemektedir. Bu altyapı ile Afgan tüccarları demir yolunu kullanarak mallarını İran'dan Türkiye'ye ve oradan Avrupa'ya taşıyabilecekler. Afganistan Ticaret ve Sanayi Bakanlığı'nın istatistik raporlarına göre 2024 yılındaki İran-Afganistan ticari hacmi 3.197 milyon dolar olarak belirlenmiştir. Bu rakam 2023 yılındaki göre %84 bir artış göstermektedir. Birman yerinden İran'ın Subahtu Kavuz'da son 3 yılda Taliban ile İran arasında bir sorun oluşturuyor ve İran, Afganistan hükümetinden Birman suyu anlaşmasına bağlı kalmalarını talep etmektedir. Su ve su hakları konusunda sadece Hilman Nehri değil, aynı zamanda Taliban'ın peş peşe İran'a su girişlerini engelleyen barajlar inşa etmesi de İran için önemli bir sorun teşkil etmektedir. İran bu konuda kendi haklarını savunarak Afganistan'dan su hakkını kısıtlamamak için gerekli önlemleri almasını istemektedir. Irakçı'nın Kabil'e yaptığı ziyaret ve Afgan yetkililerle yaptığı görüşmeler, İran İslam Cumhuriyeti'nin komşu ülkelerle ve bölgeyle işbirliğini geliştirmek için önemli bir diplomatik adımını temsil etmektedir. Son yıllarda İran, bölgesel işbirliğini olumlu şekilde desteklediğini göstermiştir ve bölgedeki sorunların çözülmesinin en önemli faktörünün ikili işbirliği olduğunu ve yabancı müdahalelerin azaltılması konumunu savunmaktadır. İran ve Afganistan mevcut fırsatları kullanarak ikili işbirliğini geliştirmek için uygun bir temele sahiptir. İran'ın Batı Asya'daki strateji konumu Afganistan ve diğer komşular için ekonomik gelişim açısından büyük bir fırsat sunmaktadır.
البته د الهی پیغمبران او اولیان او عمل سیرت دا و چې د ژوند تیرې په خپل خوښه چلند امام ګوار د ژوند د تجربیات او تمرینات لپاره خپل ټول اروپایي او زمونږ لپاره یې په خپل ځمکه کې برخلیک چارو مخه دغه چارې دنیا ته د امام حضور د فکر کول او له آخرت سره د هغه په زړه پورې رابطې غوښتنه کوله او پر هغو منحرفو تفکراتو یې چې کار او تولید یې له روحي کمالاتو سره په تضاد کې ګڼل د باطلۍ نه کرښه راوښته. هغه حضور خپل یوه ملګري ته وفرمیل هر څوک یا حلال لارې د خپلې روزۍ تکلف کړي څو ځان او خپله کورنۍ شامل کړي د هغه چا په څېر دی چې د خدای په لاره کې یې جهاد وکړي. امام موسی کاظم علیه السلام پر دې سر ډېر چنه دوله د اقتصاد په هڅې او د تولید په ډګر کې مخکښ وو. د تولیدونکو او کروندګرو یې هم ملاتړ کاوه. د هغو دیوالیه شویو او تاوانمنونکو سره د امام بزرګوار ډېرې مرستې چې اقتصادي ژوند یې د هغو د ملاتړونو یو یوه ورځ امام موسی کاظم علیه السلام له هغه کروندګر سره په مرسته کې چې کرهنې یې تاوان موندلې وو پر هغې اصلي سرمایه سربېره چې له لاسه یې ورکړې وه هغه ګټې هم ورکړه چې کروندګر یې په دې کې چې هغه ته له خپل معنوي ملاتړونو ګټه ورکړې د هغه په کار کې د پرمختګ لپاره یې ورته
هغه څه چې د امام موسی کاظم علیه السلام په اقتصادي سیرت کې پرې ډېر ټینګار شوی دی په کار کسب او تولید کې رواو او سمو او زغمو او عوامدو ته اهمیت ورکوي. امام علیه السلام په تولید کې هر ډول اقتصادي پراختیا او پرمختګ شکایي نامه هغه مبارک په وسایلو شیانو کتاب کې د داود په نامه خپل یوه ملګري ته وفرمی اقتصادی فعالیت د اباسیانو لا ظالمو واکمنانو سره د اقتصادي ملګرتیا او په هغو کیو مثال دا چې صفوان چې دوی پرلایا د حج د نفر لپاره هارون ته په کرایا ورکول د دغه کار امام علیه السلام زمالا سنگت کی دوش نوزیو یہ فرسکم
بلغ مقاصدنا واغفر لنا يا واسع الغفران.
سلام دې په پخا اي اي موسى بن جعفر او قرابي د خدا شاور
وليس كذلك شريف محمد لا كنت والناس من حجري يا رب
التاسعة مساء هذه طهران صوت الجمهورية الإسلامية في إيران. بسم الله الرحمن الرحيم. السلام عليكم أعزائي المستمعين ورحمة الله تعالى وبركاته. مشتاق لكم مفصل يصحبكم في أخوان عبد الله والبداية من حركة الثورة الإسلامية تواصل نجاح مناورات الرسول الأعظم وتحقيق أهدافها.